ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতা দর্শককে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন সকাল 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের হায়দ্রাবাদ শহরে এক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় গাফিলতির অভিযোগে 3 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
শনিবার মধ্যরাত থেকে পাম্প মালিকরা পণ্ডসভা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি।
এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ, এই প্রতিপাদকে সামনে রেখে বিশ্ব এইডস দিবসের সূচনা হয়।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। আজ বিশ্ব এইডস দিবস। বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বাংলাদেশেও বিশ্ব এইডস দিবসের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কক্সবাজারে 524 জন এইডস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, এমন রিপোর্ট পাঠিয়েছেন কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে কক্সবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ, এই স্লোগানে ব্যাপক সচেতনতা চালানো হয়েছে কক্সবাজারে। কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল মতিন জানিয়েছেন, বিগত এক বছরে কক্সবাজারে নতুন করে 113 জন এইডস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। বর্তমানে কক্সবাজারে শনাক্ত হওয়া এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা 524 জন। গত বছর এই সংখ্যা ছিল 411 জন। আক্রান্তদের মধ্যে রোহিঙ্গা রয়েছে 368 জন, গত বছর এই সংখ্যা ছিল 285 জন। স্থানীয়দের মধ্যে শনাক্ত হওয়া এইডস আক্রান্ত ব্যক্তি 156 জন, গত বছর ছিল 126 জন। আক্রান্ত রোহিঙ্গাদের মধ্যে অধিকাংশই নারী আর স্থানীয়দের মধ্যে অধিকাংশই পুরুষ। বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিও শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত কক্সবাজারে অর্ধশতাধিক এইডস আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
রবিবার হংকংয়ে এক শপিং এলাকায় হাজার হাজার গণতন্ত্রকামী বিক্ষোভে নামলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে। এর আগে রোববার বিকেলে তারা আমেরিকান কনসুলেটে গিয়ে হংকংয়ের গণতন্ত্রপন্থীদের সমর্থন করে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক আইন প্রণয়নের জন্য এক দলিলে স্বাক্ষর করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। কিছু অ্যাক্টিভিস্ট প্রেসিডেন্ট ট্রাম্প দয়া করে হংকং মুক্ত করুন লেখা ব্যানার বহন করে। রবিবার সকালে প্রায় 200 জন বিক্ষোভকারী এডিনবরো স্কোয়ার থেকে সরকারি ভবন পর্যন্ত মিছিল করে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে। ভয়াবহ জলবায়ু সংকটের ভীতিকর প্রভাব রোধ করবার জন্যে, এর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে ঐক্যবদ্ধ হবার অঙ্গীকার করতে প্রায় 200টি দেশের প্রতিনিধিরা মাদ্রিদে একত্রিত হয়েছেন জলবায়ু আলোচনার লক্ষ্যে। বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বহির্গমন নিয়ে আশঙ্কা রয়েছে বিশ্ব নেতাদের। জাতিসংঘ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অপর্যাপ্ত কর্মকাণ্ডের প্রভাব বাস্তব জীবনের উপর পড়ছে। জলবায়ু পরিবর্তন রোধ এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার দাবিতে বিশ্বব্যাপী প্রতিবাদে নেমেছেন হাজার হাজার মানুষ। প্যারিসে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর ক্লাইমেট চেঞ্জ প্রধান সাইমন বাকল বলেন, জলবায়ু পরিবর্তন বাস্তবে পরিণত হচ্ছে, মানুষ আগে কল্পনা করেনি। তারা মনে করেছিল প্রভাব পড়তে দীর্ঘ সময় লাগবে, কিন্তু তা যে ঠিক নয় এখনই তা বোঝা যাচ্ছে। অভিবাসন, শরণার্থী এবং দেশহীন মানুষদের নিয়ে সদ্য প্রকাশিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর আন্তর্জাতিক অভিবাসন প্রতিবেদনে 2020 সালে রোহিঙ্গা শরণার্থী বিষয়কে বিশ্বে সবচেয়ে বড় এবং জটিল সমস্যা বলে উল্লেখ করা হয়েছে। ঢাকা থেকে এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
অভিবাসন, শরণার্থী এবং দেশহীন মানুষদের নিয়ে সদ্য প্রকাশিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর আন্তর্জাতিক অভিবাসন প্রতিবেদন 2020 রোহিঙ্গা শরণার্থী বিষয়কে বিশ্বে এই মুহূর্তের সবচেয়ে জটিল এবং সমস্যাসংকুল শরণার্থী সংকট বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বড় দেশহীন বা স্টেটলেস জনগোষ্ঠীকে জায়গা দিয়েছে, যার সংখ্যা 9 লক্ষাধিক, যারা 2017 সাল থেকেই দেশটিতে এসেছেন এবং সব মিলিয়ে 10 লাখেরও বেশি শরণার্থীকে দেশটি ভরণ পোষণ এবং বসবাসের স্থান করে দিয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে বড় এবং ঘন বসতিপূর্ণ শরণার্থী ক্যাম্প বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দেশ হিসেবে মিয়ানমার কি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থাৎ 6,20,000-এর বেশি দেশহীন মানুষের দেশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এশিয়াকে বিশ্বের সবচেয়ে দেশহীন এবং শরণার্থী অধ্যুষিত অঞ্চল বলে এতে বলা হয়েছে। বিশ্বে বর্তমানে 39,00,000 দেশহীন মানুষ এবং 2.5 কোটি শরণার্থী রয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অযোধ্যা রায় পুনর্বিবেচনার আবেদন করবার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড ও জমিয়তে উলামায়ে হিন্দ। এ নিয়ে ওই দুই সংগঠনকে নিশানা করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী মুখতার আব্বাস নকভি। পরমাশিস ঘোষ রায় বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে।
কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন, অযোধ্যা বিতর্কের ফয়সালা হয়ে গিয়েছে, তারপরেও বিষয়টি নিয়ে সংঘাত ও বিভেদের পরিবেশ তৈরি করতে চাইছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও জমিয়ত। মুসলিমদের কাছে শুধুমাত্র বাবরি মসজিদটাই ইস্যু নয়, বরং দেশের সমানাধিকার পাওয়াটাই বিষয়। সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে নকভি বলেছেন, গণতন্ত্রের সবারই আদালতে যাওয়ার অধিকার রয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে দেশের ঐক্য শক্ত হয়েছে। এদিকে জমিয়ত সূত্রের খবর, অযোধ্যা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদনের খসড়া তৈরি করে ফেলেছে সংগঠন। আগামী 3রা-4ঠা ডিসেম্বরের মধ্যে এ নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবে তারা। অন্যদিকে আগামী 9 ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে অযোধ্যা রায় পুনর্বিবেচনার আবেদন জানাবে মুসলিম পার্সোনাল ল বোর্ড। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
পেট্রোল পাম্প ধর্মঘটে একদম কাবু বাংলাদেশের 26টি জেলা। শনিবার মধ্যরাত থেকে পাম্প মালিকরা 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে জানাচ্ছেন।
ধর্মঘটকালে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে প্রায় 2,000 পাম্পে তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ রয়েছে। এর ফলে ডিজেল চালিত যানবাহনের মালিক এবং শ্রমিকরা বিপাকে পড়েছেন। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি এম এ মুবিন দুলাল জানান, জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাঙ্ক লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, পৌরসভার চাঁদা আদায় বন্ধ, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নেওয়া বাতিল সহ 15 দফা দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু সরকার তাদের দাবি মেনে নেয়নি কিংবা আলোচনায় বসেনি। মুবিন জানান, আমরা তেল উত্তোলন, বিপণন এবং পরিবহন করি, উৎপাদন করি না, কিন্তু কলকারখানা আইনে শব্দ দূষণ সহ অনেক বিষয়ই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সেক্রেটারি রফিকুল ইসলাম এই সংবাদদাতাকে বলেন,
11টা বা ঢাকা বিপিসিতে বিপিসি অফিসে আলোচনা ওনারা ডাকছে, এখন আলোচনা পরে কি হবে এখন এটা সিদ্ধান্ত ওখানে আমরা বলতে পারব।
পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল এবং পশ্চিমবঙ্গে ক্রমে ইসলামিক স্টেটের প্রভাব বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এমনই রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। এ নিয়ে পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন।
ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশে উপস্থিতি জানান দিতে শ্রীলঙ্কায় ইস্টার ডে হামলার মতোই এদেশে ক্রিসমাসে নাশকতার ছক কষছে জঙ্গি সংগঠনটি। এর জন্য একাধিক স্লিপার সেলকে নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে না স্লিপার সেলগুলির। অনেক ক্ষেত্রেই এমনটাই দেখা যায় যে সম্পূর্ণ স্বাধীনভাবে কোনো হামলা চালিয়েছে সেলগুলি, ফলে ধরা পড়লেও ওই তৃণমূল স্তরের জঙ্গিদের থেকে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না। গতকালই তামিলনাড়ুর থাঞ্জাবুর ও তিরুচিরাপল্লিতে 2 সন্দেহভাজন আইএস জঙ্গির বাড়িতে তল্লাশি চালায় ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। সেখান থেকে 2টি ল্যাপটপ, 6টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিম কার্ড, পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই রাজ্যে আইএস এর একাধিক মডিউল কাজ করছে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
3 এবং 4 ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিত নেটো বৈঠকের আগে এক প্রস্তুতি বৈঠকে নেটো নেতারা বলেছেন, নেটোর খরচ পুনর্বণ্টন এবং বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান কাটছাট করতে তারা রাজি। নেটোর বাজেট বছরে প্রায় $2.5 বিলিয়ন, যার বেশিরভাগই সদর দপ্তর পরিচালনার ব্যয়, কর্মীদের বেতন এবং অন্যান্য কাজে খরচ করা হয় এবং প্রতিরক্ষা বাজেটের চেয়ে তা আলাদা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়শই অভিযোগ করেন নেটো বাজেটের অসম বণ্টন হয়। বর্তমানে নেটোর কেন্দ্রীয় বাজেটের প্রায় 22% অর্থ বহন করে যুক্তরাষ্ট্র। 2021 সালের শুরু থেকে আমেরিকা এবং জার্মানি বাজেটের 16% অর্থায়ন করবে এমন কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুদিনের লন্ডন সফরে ব্রিটিশ নির্বাচন কিভাবে প্রভাবিত হতে পারে তা নিয়ে ভাবছেন ব্রিটিশ রাজনীতিকরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আয়োজনে লন্ডনে নেটো সম্মেলন হচ্ছে, আর সেখানে যোগ দিতে দুদিনের সফরে সোমবার লন্ডনে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক উপদেষ্টা উত্তর কোরিয়ার প্রতি মার্কিন নীতিতে হতাশা প্রকাশ করে বলেছেন, পিয়ংইয়াং এর সঙ্গে মধ্যস্থতা করবার জন্য ওয়াশিংটন সিউলকে যথাযথ ক্ষমতা দেয়নি। এই ছিল বিশ্ব সংবাদে আজকের খবরগুলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। এছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা ফেসবুক পাতায় সরাসরি দেখা যাচ্ছে এই অনুষ্ঠান। ভারতের হায়দরাবাদ শহরে সম্প্রতি এক তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় গাফিলতির অভিযোগে 3 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
হায়দরাবাদে 4 ট্রাক কর্মী গত বুধবার রাতে 25 বছরের এক তরুণী পশু চিকিৎসকের স্কুটারের চাকার হাওয়া বের করে দিয়ে তা সারানোর নামে তাকে ধর্ষণ করে পুড়িয়ে মারে। পরের দিন সকালে তার পোড়া দেহ পাওয়া গেলে ওই নৃশংসতা দেখে সারা ভারতের সর্বত্র জনতা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। শুক্রবার সন্ধ্যায় চিন্তাকুন্তা, চিন্নাকেশ ভুলু, জুল্লু শিবা, জুল্লু নবীন আর মোহাম্মদ আরিফ নামে 4 অভিযুক্তই ধরা পড়ে। বিক্ষুব্ধ জনতা ধর্ষক খুনিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে থানা ঘেরাও করে। আদালত তাদের আপাতত 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। মৃত তরুণীর বাবা জানান, মেয়ে নিখোঁজ বলে তিনি থানায় ডায়েরি করতে গিয়ে পুলিশের চরম অসহযোগিতার মুখে পড়েন। ওই থানায় ছোটাছুটি করে 5-6 ঘন্টা কেটে যায়। তার অভিযোগের ভিত্তিতে 3 পুলিশ কর্মীকে কর্তব্যে অবহেলার জন্য সাসপেন্ড করা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে আদালতে জঙ্গি আসামির মাথায় আইএস টুপি রহস্যের এখনও কুল কিনারা করা সম্ভব হয়নি। পুলিশ কিংবা কারা কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটির রিপোর্ট সম্পূর্ণ আলাদা এবং কেউই এ দায়িত্ব নিচ্ছে না। এখন বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বুধবার চাঞ্চল্যকর হলি আর্টিজান মামলার রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির মাথায় আইএস টুপি পরা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। গঠিত হয় তদন্ত কমিটি। পুলিশের তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, কারাগার থেকেই পকেটে করে আইএসের টুপি এনেছিল জঙ্গিরা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগার থেকে নয়, টুপি বরং এজলাস চত্বরেই কারো কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। কারণ কারাগার থেকে ওই টুপি সংগ্রহ করার কোনো সুযোগ নেই। এই পটভূমিতে উচ্চ আদালত অনেকটা বিস্ময় প্রকাশ করেন। আইন ও সালিশ কেন্দ্রের এক মামলার শুনানির পর পত্রিকার প্রতিবেদন ও আইএস নিয়ে কাজ করা আইনজীবী নিরাপত্তা প্রসঙ্গে আদালতের তরফে বলা হয়, এত দেখছি শস্যের ভেতরে ভূত। আইনজীবী জেদাই খান পান্না বলেন, পুলিশ ও কারা কর্তৃপক্ষের বক্তব্য থেকে প্রশ্ন করা স্বাভাবিক, এই টুপি আসলো কোত্থেকে? ফেরেস্তা নাকি শয়তান সরবরাহ করেছে? হাইকোর্ট বলেন, মানবাধিকার কর্মীদের বুকে সাহস নিয়ে থাকতে হবে। ওদিকে পুলিশের তদন্ত কমিটির প্রধান মাহবুব আলম বলেছেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি কারাগার থেকে পকেটে ভরে আদালত প্রাঙ্গনে এসেছিল জঙ্গিরা। রায় ঘোষণার সময় প্রথমে উল্টো করে বললেও পরে তা ঠিক করে পড়ে নেয় 2 জঙ্গি। কারা কর্তৃপক্ষের পক্ষে টিপু সুলতান বলেন, কারা বিধি অনুযায়ী কোনো আসামিকে কারাগার থেকে বের করে আদালতে নেওয়ার সময় বা প্রবেশের সময় তল্লাশি করা হয়। তদন্ত করে দেখা গেছে, হলি আর্টিজান মামলার রায়ের দিনেও আসামিদের তল্লাশি করা হয়। এ সময় জঙ্গিদের কাছে কোনো ধরনের টুপির অস্তিত্ব পাওয়া যায়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মনে রাখবেন, প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশে এইচআইভি এইডস সংক্রমণের হার তুলনামূলকভাবে কম হলেও এর সম্ভাব্য সব কারণ এবং ঝুঁকি বর্তমান আছে। এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবসের সূচনা করা হয়। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসরিন হুদা বিথি।
বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার কম হলেও এর সম্ভাব্য সকল কারণ ও ঝুঁকি আছে। তবে সুই সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণকারী নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী, সমকামী, হিজড়া, এদের মধ্যে এইচআইভি ঝুঁকি বেশি। এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার মানিকমিয়া অ্যাভিনিউ থেকে র্যালির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবসের সূচনা হয়। এ সময় মাঠ পর্যায়ে যারা যৌন কর্মীদের নিয়ে কাজ করে তারা বলেন,
আমি বর্ণা, কমিটি অর্গানাইজার, এইচআইভিএস নিয়ে প্রিপারেশনে কাজ করি। আমি যাই, আপনারা জনকর্মীরা আছে, আমরা আছি, তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের একটা অফিস বের হয়েছে সেভ দ্য চিলড্রেন অ্যান্ড লাইট হাউস, তাদের সহযোগিতা আমরা অনেক আপুদেরকে সহযোগিতা করতে পারছি। জানেন, তারা কন্ডম দিয়ে কাজ করে বা নিজেকে নিরাপদ রাখে, অন্যকে নিরাপদ রাখার চেষ্টা করে।
আমার একটা নির্ধারিত এলাকা আছে, যে এলাকাতে আমি কাজ করব, তো ওই এলাকার থেকে আমি চিনি যে আমার লগেরই বোন, যেহেতু ওনারা আমার লগের বোন, আমি পাঁচজনকে চিনি, ওই পাঁচজনের দ্বারা আরও পাঁচজনকে চিনি, এভাবে হয় কি আমি আর সবার সাথে একটা লিঙ্ক হয়ে গেছে আমার। তখন আমি এই এলাকায় কাজ করতেছি, পাশে যে আর একটা এলাকা আছে সেটা তো কিন্তু পেয়ে যাচ্ছি, আমি পেয়ে যাচ্ছি, আমি নিজেই তো ওইখান থেকে উঠে আসছি এই চাকরিতে।
সারা বাংলাদেশে 17,000 যৌনকর্মীদের মধ্যে এইচআইভি এইডস প্রতিরোধের কার্যক্রম জোরদার করছে, এবং এর সাথে আমাদেরকে যারা যৌনকর্মী নিজেরা, তারা আমাদেরকে সহযোগিতা করছে, নিজেরা তাদের কাজটা নিজেদের মধ্যে প্রতিরোধ করার জন্য নিজেরা চেষ্টা করছে। লাইট হাউজের কাজ হলো তাদের সক্ষমতা বৃদ্ধি করা, লাইট হাউজের কাজ হলো তাদেরকে এইচআইভি এইডস প্রতিরোধের কাজটা কীভাবে করা যায় সেটার জন্য টেকনিক্যাল এবং কারিগরি সক্ষমতা তাদের বৃদ্ধি করা।
পরে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে এক সেমিনারের বক্তারা এইচআইভি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
এইডস নির্মূলে জনগণকে একত্রিত করার প্রয়াস গ্রহণ করেছে দেশের জেলা এবং উপজেলা সমূহে, গ্রহণ করা হয়েছে বিভিন্ন জন সচেতনতামূলক ও জীবন ঘনিষ্ঠ কর্মসূচি।
এখন সারা বিশ্বে এইডস রোগীর সংখ্যা হলো 4 কোটির মতো, এবং এই বছর অথবা গত বছর প্রায় 10 লক্ষ মানুষ হলো এইচআইভি আক্রান্ত মানুষ হলো মারা গেছে। কিন্তু পৃথিবীতে যখন প্রথম এইডস দেখা দেয় তখন থেকে এখন পর্যন্ত যতজন এইডস জনিত কারণে মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যাও 4 কোটি। তাহলে খেয়াল রাখেন যে বর্তমানে হলো যত রোগী আছে ঠিক সমসংখ্যক মানুষ এইচআইভি এইডস রোগী হলো এইচআইভি এইডস আসার পর পর্যন্ত হলো মৃত্যুবরণ করেছে। কাজে এই মৃত্যু আমরা হলো মেনে নিতে পারি না।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যেও এইচআইভি এইডস ধরা পড়েছে।
এইচআইভি রোগীর সংখ্যা কিন্তু আসলে আমাদের জন্য একটি বিরাট বড় বার্ডেন, এবং আমরা যদি লো প্রিভিলেন্স কান্ট্রি, কিন্তু গ্লোবালি হিউজ নাম্বার অফ এইচআইভি পেশেন্টস কিন্তু আমাদের মাঝে আছে, এবং সেখানে শুধুমাত্র শুধু এইচআইভি রোগী আছে না, শুধু নাই এইচআইভি রোগী, তারা এআরটিতে যেমন এনরোলমেন্ট আছে, এই এনরোলমেন্টের বাইরেও কিন্তু রোগীরা আছে। আপনারা দেখেছেন যে এইচআইভি রোগী যাদের তাদের অনেক এই যে একটা বিরাট গ্যাপ আছে আমাদের, যদি আমরা 40 মিলিয়ন বা 38 মিলিয়ন ধরি আমাদের টোটাল মানে এইডস আক্রান্ত, সেখানে কিন্তু আমরা মাত্র 25 মিলিয়ন পিপুলকে আমরা কিন্তু আমাদের চিকিৎসার আওতায় রেখতে পেরেছি, 6% তাদের টোটাল প্রিভিলেন্স। যদিও আমাদের যে গোষ্ঠী আমাদের এখানে আসছে রোহিঙ্গা বা আমাদের গোষ্ঠী বলি, তাদের মধ্যে এই হারটা মায়ানমারের জেনারেল পপুলেশনের চেয়ে কম, বিধায় আমরা কিন্তু সেই হারে পাইনি। আমরা এবছর 105 জন এফডিএমএন পপুলেশনকে আমরা শনাক্ত করতে পেরেছি।
এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেন,
2030 সালের মধ্যে এইডস এই দেশ থেকে নির্মূল করতে হবে। কাজে এই বিষয়ে কাজ যেটা চলছে এই কাজ আরও বাড়াতে হবে, আরও আমাদেরকে জোরদার করতে হবে, প্ল্যান ওয়েতে কাজ করতে হবে, যেখানে কি পপুলেশন আছে, যেখানে আমাদের দুর্বলতা আছে, যেখানে সংখ্যায় বেশি আছে সেখানে বেশি করে নজর দিয়ে কাজ করতে হবে। উইকনেস তার একটা আছে, কি পপুলেশনে কিন্তু এইডস কন্ট্রোলে আছে কিন্তু সাধারণ জনগণের মধ্যে এইডস বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ অলসো অ্যালার্মিং। কাজে এইদিকেও আমাদেরকে আমি মনে করি নিয়ন্ত্রণে আনতে হবে, এবং যারা ইয়াং এইজ তাদের মধ্যে এই বিষয়টি আরও বেশি করে প্রচার প্রচারণা করতে হবে, কীভাবে তারা এইডস থেকে রক্ষা পেতে পারে এই বিষয়ে অবহিত করতে হবে। আর রোহিঙ্গা পপুলেশনে আছে 105, এটা অর্থাৎ এখানেও ডিটেকশন করা হয়েছে, রোহিঙ্গা তো 10 লক্ষ রোহিঙ্গা, সেখানে ডিটেকশন করাও একটি বিরাট বিষয়।
সরকারি তথ্য মতে মাত্র 4 বছরের ব্যবধানে এইচআইভি শনাক্তের সংখ্যা হয়েছে দ্বিগুণ, সেবা কেন্দ্রের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যাও বাড়ছে। লুকিয়ে থাকা আক্রান্তদের দ্রুত খুঁজে বের করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হবার আশঙ্কা বিশ্লেষকদের। তবে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিওগুলো কাজ করে যাচ্ছে এইচআইভি নিয়ে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রায় 40 বছর আগে যখন প্রথম এইডস রোগকে চিহ্নিত করা হয়েছিল, তখন যা শরীরে এই সংক্রামক ব্যাধি ধরা পড়ত তার কাছে মনে হতো তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কেননা সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না। কিন্তু বর্তমানে এই রোগের উন্নত চিকিৎসা আছে, তবে পুরোপুরি সুস্থ করা কিন্তু এখনো সম্ভব নয়। জাতিসংঘের শিশু তহবিল জানিয়েছে, প্রতিদিন 300 বেশি সংখ্যক শিশু এইডস এবং এইডসজনিত রোগে মারা যাচ্ছে। ভয়েস অব আমেরিকার ক্যারল পিয়ারসন এবং এনিটা পাওয়েলের প্রতিবেদন সহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন সঞ্জানা ফিরোজ। প্রতিবেদনে দ্বিতীয় কণ্ঠ দিয়েছেন তাওহিদুল ইসলাম।
প্রতি বছর বিশ্বজুড়ে সমাজের বিভিন্ন মানুষ যারা এইডস নিয়ে কাজ করেন তারা চেষ্টা করেন জনসাধারণকে সচেতন করার, রোগটি পরীক্ষা এবং প্রতিরোধ করার বিষয়ে নানা তথ্য দিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে এই রোগ প্রতিরোধ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সহবাসের সময় কন্ডোম ব্যবহার করা। এইডস কোনো সাধারণ ব্যাধি নয় বুঝতে পেরে স্বাস্থ্যমন্ত্রীরা ডিসেম্বরের 1 তারিখ বিশ্ব এইডস দিবস হিসেবে মনোনীত করেন। এইচআইভি ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন তারা। পল কাওয়াটা শুরু থেকেই এইডস নিয়ে কাজ করছেন। তিনি বলেন,
And I was there in the early days. I was there when we both had to fight back and act out and also bury so many people that we loved.
তিনি বলেন, আমি রোগের উৎপত্তি থেকেই কাজ করে আসছি, অনেক প্রিয়জনদের হারিয়েছি।
এইডস এর বিরুদ্ধে লড়াইয়ে ডক্টর অ্যান্থনি ফসি শুরু থেকেই কাজ করছেন। তিনি এইচআইভি ভাইরাসের চিকিৎসা বিকাশে কাজ করেছেন। এই চিকিৎসা এতই কার্যকর যে একটি পিল সেবনের কারণে ভাইরাসটি অন্যদের শরীরে সংক্রমিত হয় না। রয়েছে ট্রুভাডা নামক আরেকটি ঔষধ যা সংক্রমণ প্রতিরোধ করে। ডক্টর ফসির মতে খুব সহজেই এইডসকে নিঃশেষ করা সম্ভব। ডক্টর অ্যান্থনি ফসি বলেন,
If you did those two things, treatment as prevention for those who are infected, pre-exposure prophylaxis for those who are at risk, if you implemented that to its fullest, theoretically you could end the epidemic just like that.
তিনি বলেন, দুটি উপায়ে এইডস নিঃশেষ হতে পারে। একটি হচ্ছে যারা সংক্রমিত হয়েছেন তারা যদি সময় মতো চিকিৎসা করান তাহলে অন্যদের শরীরে এই ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে না, এবং দ্বিতীয়টি হচ্ছে যারা ঝুঁকিতে রয়েছেন তারা যদি প্রতিরোধক ঔষধ সেবন করেন।
খুব আশ্চর্যজনকভাবে এই প্রতিরোধক ঔষধের কারণে নতুন করে সংক্রমিত ব্যক্তিদের সংখ্যা কমে গেছে। 2004 থেকে এই পর্যন্ত এইডস রোগে মৃত্যুর হার 55% কম। তবে এইচআইভি সংক্রমিত ব্যক্তিরা যারা চিকিৎসা নেন তাদের হারও কম। 60%-এরও কম সংক্রমিত ব্যক্তিরা চিকিৎসা নিয়ে থাকেন। পল কাওয়াটা বলেন,
We have to understand that HIV sits at the intersection of so much discrimination and stigma.
তিনি বলেন, আমাদের বুঝতে হবে যে এইডস এর কারণে অনেকে বৈষম্যের শিকার, তাদের নানা সামাজিক কলঙ্কের মধ্য দিয়ে যেতে হয়।
কাওয়াটা NMC নামক একটি সংস্থায় কাজ করেন। এইডস এর লড়াইয়ে স্বাস্থ্যসম্মতা এবং জাতিগত বিচারের পক্ষে কাজ করেন তিনি। পল বলেন, এই রোগটি সেখানেই ছড়ায় বেশি যেখানে মানুষ বৈষম্যের শিকার। পল বলেন,
First of all, it impacts predominantly people of color. Number 2, it impacts predominantly gay men. Number 3, it impacts predominantly poor people.
তিনি বলেন, এই রোগে আক্রান্ত হয় বিভিন্ন বর্ণের মানুষ, পুরুষ সমকামীরা এবং দরিদ্র মানুষেরা।
যুক্তরাষ্ট্রে এইচআইভি আক্রান্ত মানুষেরা বেশিরভাগই দরিদ্র। যুক্তরাষ্ট্রের বাইরে যারা আক্রান্ত তারা নিম্ন এবং মধ্য আয়ের দেশে বসবাস করে। উঠতি বয়সী ছেলেমেয়েরা হুমকির মুখে রয়েছে। রোগ পরীক্ষা, স্বাস্থ্যসেবা বা যে কোনো বিষয়ে পরামর্শ নেবার মতো সুযোগ তেমন তারা পায় না, এবং তাই ডক্টর ফসির অভিমত, ঔষধ ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করা প্রয়োজন। তিনি বলেন,
তিনি বলেন, টিকা ছাড়া এইচআইভি নির্মূল সম্ভব নয়।
ডক্টর ফসি বলেন, টিকা দিয়ে এই রোগ নির্মূলের আশা দেখছেন তিনি। তবে এই মুহূর্তে যেটি প্রয়োজন তা হচ্ছে প্রতিটি মানুষের রক্ত পরীক্ষা করে এই ভাইরাসের উপস্থিতি নির্ণয় করা। যাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যাবে তারা চিকিৎসা নেওয়া শুরু করবেন, এবং যারা এই রোগ সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন তারা ট্রুভাডা সেবন করবেন। এইচআইভি কে কোনো রাজনৈতিক বা সামাজিক সমস্যা হিসেবে না দেখে একটি রোগ হিসেবেই দেখা দরকার। জোহানেসবার্গের জেইন মাবাসা এই অনাথশালাতে আসেন 9 বছর বয়সে, যখন তার মা অসুস্থ হয়ে পড়েন। জেইন মারা যাবেন এমনটা ধরে নিয়ে তাকে এখানে আনা হয়েছিল। 1987 থেকে 2003 মধ্যে এই অনাথশালাতে প্রতি সপ্তাহে প্রায় 9টি শিশুর মৃত্যু হয়। মাবাসা মনে করেছিলেন তিনিও ওই শিশুদের মতো মারা যাবেন। মাবাসা বলেন,
I was very sick to such an extent that, you know, the only thing that could give me peace was to die. So when I was 14 years old, that's when they started explaining to me that this is what's happening.
তিনি বলেন, আমি খুব অসুস্থ ছিলাম, শুধু মনে হতো যে মৃত্যুই একমাত্র আমাকে স্বস্তি দিতে পারে। যখন আমার বয়স 14 হলো তখন এখানকার মানুষ আমাকে বোঝালো যে আমি দুর্ভাগ্যবশত শরীরে এই রোগ নিয়েই জন্মেছি এবং এই সত্য মেনে নিয়েই আমার বাকি জীবন কাটাতে হবে, এবং মাবাসা তাই করেছে। আজ তার বয়স 22, চিকিৎসা নিয়ে এখন সে সুস্থ। 2003 সাল থেকে এই অনাথশালাতে এইচআইভি ভাইরাসে এই পর্যন্ত একটি শিশু মারা গেছে, কিন্তু জাতিসংঘের তথ্য অনুসারে শিশুদের মৃত্যুর হার উদ্বেগজনক। বিশ্বে প্রতিদিন 320টি শিশু মারা যাচ্ছে, অথচ গোড়াতে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে এবং তৎক্ষণাৎ চিকিৎসা করালে রোগীরা সুস্থ ও দীর্ঘ জীবন পেতে পারে। জাতিসংঘের শিশু তহবিলের ডক্টর চেউ লিউ বলেন,
Children are falling behind the treatment drive globally. And today we're talking about 54% of children accessing treatment. About half of children are accessing treatment. Mortality in this age group is still high. But there's also the aspect that if we are treating adults, we need to change the way we deliver
services. বিশ্বব্যাপী চিকিৎসা ক্ষেত্রে শিশুরা পিছিয়ে পড়ছে এবং বর্তমানে প্রায় 54% শিশু এই চিকিৎসা গ্রহণ করছে। ডক্টর চেউলু বলেন, মৃত্যুর হার শিশুদের মধ্যে এখনও অনেক বেশি। যেহেতু প্রাপ্তবয়স্কদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেহেতু সেবার ধরন পরিবর্তন করা প্রয়োজন। প্রাপ্তবয়স্কদের চিকিৎসা দেওয়ার সময় শিশুদের স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে না। নম পুমেলেলো মাদোনসালা তরুণদের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি সংস্থাতে চাকরি করেন। এই সংস্থা মূলত এইডস এবং এইচআইভি নিয়ে কাজ করে। তিনি বলেন, 2019 সালেও তাদেরকে যুব সচেতনতা নিয়ে কাজ করতে হচ্ছে। নম্পুমেলেলো মাদোনসালা বলেন,
People think that once I get tested, I'll know the status, and if I'm positive, then I'll just die. So if I don't know, I'm not gonna die. So I think it's.
তিনি বলেন, মানুষ মনে করে রক্ত পরীক্ষা করে যদি দেখা যায় যে তার শরীরে এইচআইভি ভাইরাস রয়েছে, তাহলে তারা অবশ্যই মারা যাবে। আর যদি রক্ত পরীক্ষা না করে, তাহলে তারা জানবে না শরীরে ভাইরাস আছে কি নেই, অতএব তারা বেঁচে থাকবেন। 20 বছর বয়সী জোহানা মুগৎসি এই ভাইরাস শরীরে নিয়ে জন্মেছিলেন। তাকে এই কারণে অনাথশালাতে ফেলে রেখে যাওয়া হয়। জোহানা মুগৎসি বলেন,
They made me understand that it's not the end of the world when you drink medication. They actually reminded me to take my pills every day. They told me everything about their experiences through HIV and AIDS. So for me it was nothing serious because I thought it was something like that it can be cured, knowing that they're taking the medications and they're still healthy.
তিনি বলেন, আমাকে বোঝানো হলো যে জীবনের এখানেই শেষ নয়, এবং বলা হলো আমি যদি ঔষধ সেবন করি তাহলে আমি সুস্থ হয়ে উঠব। তারা আমাকে প্রতিদিন ঔষধ সেবন করতে মনে করিয়ে দিত। এখানে সবাই আমাকে তাদের নিজেদের এইচআইভি নিয়ে অভিজ্ঞতা সম্পর্কে জানায়। আমার কাছে বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি, কেননা আমি জানতাম এই রোগ ভালো হয়ে যায়, কারণ আমি দেখতে পাচ্ছিলাম অন্যরা ঔষধ সেবন করে সুস্থ আছে। জোহানা মুগৎসি এখন ভবিষ্যতে সেবিকা হবার স্বপ্ন দেখে। তার মাঝে মধ্যে ইচ্ছে করে ছোটবেলায় ফিরে গিয়ে সেই ছোট্ট মুগৎসির সঙ্গে কথা বলতে। জোহানা মুগৎসি আরো বলেন,
She had to accept that it is what it is, and I believe that I was born with dreams.
তিনি বলেন, আমি ওই 9 বছর বয়সী মগজকে নিয়ে গর্ববোধ করি, কারণ সে ওই সত্যকে মেনে নিয়ে এই পর্যন্ত এসেছে। আমার বিশ্বাস, আমি অনেক স্বপ্ন নিয়ে জন্মেছি এবং এইচআইভির বিরুদ্ধে লড়াই করে আমি নিশ্চিত করেছি যে আমার স্বপ্ন আমারই রয়েছে, কেউ কেড়ে নিতে পারেনি। পুরো বিশ্বের এইডস নিয়ে যখন আলাপ আলোচনা চলছে, তখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি তা জানতে কথা বলি বক্ষব্যাধি হাসপাতালের ডক্টর মাহমুদুল হাসানের সঙ্গে, যিনি নিজে চিকিৎসা দিয়েছেন 6 জন আক্রান্ত ব্যক্তিকে।
আমি বেসিক্যালি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, যেটা টিউবারকুলোসিস, সেটা নিয়ে কাজ করি। তো এইডসের সাথে আমাদের ড্রাগ রেজিস্ট্যান্স টিবির একটা ক্লোজ কানেকশন রয়ে গেছে, যে এমডিআর যে রোগীগুলো বা মাল্টিডিয়ার রেজিস্ট্যান্স টিবি যে রোগীগুলো, তাদেরকেও আমরা এইডস এর পরীক্ষা করাই একদম রুটিনলি। আবার এইডস এর যে রোগীগুলো, তাদেরকেও রুটিনলি এমডিআর টিবি আসছে না সেই টেস্টটা করানো হয়। তো তার ফলে তাদের, যেহেতু এমডিআর এর বাংলাদেশের আপনার যত রুগী ডায়াগনোসড হয় তার প্রায় 60-75% রুগী আমি বক্ষব্যাধি হাসপাতালে টেক কেয়ার করি। তো এর সুবাদে তাদের মধ্যে থেকে যে এইচআইভি পজিটিভ যেই পেশেন্ট গুলো বা রুগীগুলো আমরা পাই, তাদেরকে আলাদা করে স্ক্রিনিং করা হয় এবং আমরা বিভিন্ন এনজিও পার্টনার যারা আছেন, যারা এইচআইভি পেশেন্ট নিয়ে কাজ করতেছেন বর্তমানে, তাদের কাছ থেকে বিভিন্ন ড্রাগস এবং তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা যেন ঠিকভাবে চলতে পারে সেই জন্য যা যা করবেন সেটা আমাকে করতে হয়।
এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে এইডস এর পরিস্থিতি কি?
এইডস এর পরিস্থিতি যদি বলি, যদিও খুব মানে প্রিভেলেন্স বা ইনসিডেন্স দুটোই বলি না কেন, খুব একটা বেশি না দেশে, কিন্তু সিচুয়েশনটা অ্যালার্মিং এই কারণে যে আমাদের দেশের তিন ডিগ্রি হচ্ছে ভারত, এবং এখানে খুব রেস্ট্রিক্টেড একটা এরিয়া এরকমটা না। তো তার ফলে বিভিন্ন কাজে যারা ট্রাভেল করতেছেন, ট্রাভেলার যারা আছেন বা যারা বর্ডার ক্রস করে এখানে বিভিন্ন কাজে আসছেন দেশে অলরেডি বা কিছু, তাদের মধ্যে থেকে এইডসের প্রিভেলেন্সটা তুলনামূলকভাবে দেশের মানুষ যারা আছি তাদের থেকে একটু বেশি। আর এর বাইরে যদি বলি তাহলে স্পেসিফিক কিছু হাই ইনসিডেন্স গ্রুপ অফ পিপল যারা আছেন, যাদের মধ্যে থেকে ইনজেক্টেবল ইউজার যারা আছেন, যারা ড্রাগ ইউজার ইনজেক্টেবল তাদের মধ্যে, এবং এলজিবিটিআই বলে আলাদা একটা গ্রুপ যারা আমরা জানি, তাদের মধ্যেও এইডস এর প্রিভেলেন্সটা একটু দেখা যায়। তো আমরা যদি রিক্স গ্রুপ অফ পপুলেশন দেখি তাহলে আমাদের দেশের প্রিভেলেন্স বা ইনসিডেন্স যদি বলি তাহলে ওই রিক্স গ্রুপ অফ পপুলেশনের মধ্যে 0.1% বেশি না।
আচ্ছা, তো এমনিতে আপনি যেহেতু বলছিলেন যে যারা আপনার কাছে আসেন যে রোগীরা তাদেরকে আপনি স্ক্রিনিং করে থাকেন, কত শতাংশ এইচআইভি ভাইরাস পাচ্ছেন?
4 বছরের যদি হিসাব বলি, 4 বছরে প্রায় 2500 মতো রোগী আমরা এমডিআর বা মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স টিবি হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করছি গত 4 বছরে। তো তাদের মধ্যে থেকে মানে 2500 মধ্যে আমরা 5-6 জনের মতো রোগী এইচআইভি পজিটিভ পাইছি এই এদের মধ্যে থেকে। এই এইচআইভি রোগীগুলো কিন্তু আবার আমাদের এমডিআর এর যে গ্রুপ অফ পেশেন্ট রয়ে গেছেন এখানেও কিন্তু একটা রিস্ক গ্রুপ হিসেবে আছেন তারা। মানে এইচআইভি হইলে যে জিনিসটা হয় যে ইমিউনিটি কমে গেল এবং আমাদের মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স টিবি হওয়ার যে চান্সটা সেটাও বেড়ে যায়। তো একটার সাথে একটা ক্রস লিঙ্ক হওয়াতে আমরা এইচআইভি এমডিআর রোগীর যেগুলো আমরা ডায়াগনোজ কনফার্ম করতে পারলাম তাদেরকে আবার এইচআইভি স্ক্রিনিংও করা হয়েছে ম্যান্ডেটরি। তো তার ফলে স্ক্রিনিংটা খুব ভালোভাবে হয় যে ওইখান থেকে যে রোগীগুলো এইচআইভি পজিটিভ হয়ে বসে আছেন তাদেরকে আমরা স্ক্রিন আউট করতে পারতেছি।
এবং তারপর তাদের চিকিৎসা কি হচ্ছে?
তাদের চিকিৎসা আমরা আমাদের এখান থেকে যেই এমডিআর টিবির জন্য যেই ট্রিটমেন্টটা সেটা তো আমরা এনশিওর করি। এর বাইরে যেটা হয় যারা এনজিও পার্টনার আছেন এবং গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে আমাদের ইনফেকশাস ডিজিজ হসপিটালে ওখান থেকে এইচআইভি যে চিকিৎসা প্রোটোকল আছে ইন্টিগ্রেটেড থেরাপি সেটা নেওয়ার জন্য তাদেরকে ওখানে আবার এনরোল করাতে হয়। তো সাথে সাথে এমডিআর এর যে ট্রিটমেন্ট সেটাও চলবে এবং সাইমিলটেনিয়াসলি তারা এইচআইভি ইনফেকশন হওয়ার জন্য যেই চিকিৎসাগুলো লাগবে সেটাও তারা ওখান থেকে রিসিভ করতেছেন।
তাদের সুস্থ হয়ে যাওয়ার শতাংশ কতটুকু?
সুস্থ হয়ে যাওয়ার শতাংশ যদি আমি বলি, আমাদের এখানে যেই 6 জনের কথা আমি বললাম তাদের মধ্যে থেকে 3 জন এখনো জীবিত আছেন, যাদের মধ্যে 2 জন অলরেডি চিকিৎসা মানে এমডিআর এর যে চিকিৎসা ছিল দীর্ঘ 20-24 মাসের সেটা তারা শেষ করছেন। কিন্তু তাদের অ্যান্টি রেট্রোভাইরাল যে ট্রিটমেন্টটা যেটা এইচআইভির জন্য দেওয়া হচ্ছে সেটা তাদের চলতেছে, আর বাকি 3 জন মারা গেছেন।
জি, ডক্টর মাহমুদুল হাসান, আপনি আজকে আমাদেরকে অনেক তথ্য দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে।
জি, ধন্যবাদ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর অভিবাসন, শরণার্থী এবং দেশহীন মানুষ সংক্রান্ত সদস্য প্রকাশিত প্রতিবেদনে বিশ্বে অভিবাসন, শরণার্থী এবং দেশহীন মানুষের সমস্যাকে ক্রমবর্ধমান সংকট হিসেবে উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিশ্লেষক IOM এর সাবেক কর্মকর্তা আসিফ মুনিরের সাথে কথা বলে একটি রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর অভিবাসন, শরণার্থী এবং দেশহীন মানুষ সংক্রান্ত সদ্য প্রকাশিত প্রতিবেদনে বিশ্বে অভিবাসন, শরণার্থী এবং দেশহীন মানুষের সমস্যাকে ক্রমবর্ধমান সংকট হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির হিসেব অনুযায়ী 2000 সালে যেখানে বিশ্বে আন্তর্জাতিক অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা ছিল 15 কোটি, তা 2020 সালে এসে দাঁড়িয়েছে 27 কোটিতে। একইভাবে বিশ্বে 2000 সালে শরণার্থীর সংখ্যা ছিল 1,40,00,000, যা 2020 সালে এসে দাঁড়িয়েছে 2,50,000। দেশহীন মানুষের সংখ্যা বর্তমানে 39,00,000। প্রতিবেদনে এশিয়াকে এসব ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ একক দেশ হিসেবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সংখ্যার দেশহীন মানুষদেরকে জায়গা করে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং আইওএম এর প্রাক্তন কর্মকর্তা আসিফ মুনির। অভিবাসী এবং অভিবাসন সংক্রান্ত 2020 সালের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম এর রিপোর্ট সদ্য প্রকাশিত হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী এশিয়ার দেশগুলো থেকে গত কয়েক বছরে দেশ থেকে বিতাড়িত দেশহীন বা স্টেটলেস এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অর্থাৎ শরণার্থীর সংখ্যা বেড়েছে। সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার এখন শীর্ষ তালিকায় রয়েছে এই দেশহীন মানুষের জন্য। দেশগুলো সবই পশ্চিম এশিয়ার থেকে শুরু করে পূর্ব এশিয়া পর্যন্ত। আন্তর্জাতিক পর্যায়ে বাস্তুচ্যুতি এবং দেশহীন শরণার্থীদের পরিস্থিতি কিভাবে আন্তর্জাতিক ব্যবস্থাকে সংকটে ফেলেছে বলে আপনার মনে হয়? বিশেষ করে গত কয়েক বছরে, গত 2006 থেকে এখন পর্যন্ত পরিস্থিতি যদি দেখা যায় যে পরিস্থিতি আসলে ঘোলাটে হয়েছে, পরিস্থিতির অবনতি হয়েছে।
বিগত বলা চলে যে দু দশকের মধ্যেই বিশেষ করে এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার কিছু অবনতি বা পরিবর্তনগুলো লক্ষ্য করা গেছে, যে কারণে সেটা আসলে শুধু এশিয়া না, এটা বিশ্বকেই প্রভাবিত করেছে। কারণ এশিয়ার এমন এমন অঞ্চল থেকে এই অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে যেখান থেকে মানুষ যদি তার অন্যত্র গিয়ে জীবন ধারণ করতে হয়, দেখা যাচ্ছে শুধু এশিয়া না, অন্য মহাদেশ এবং ইউরোপ মহাদেশেও চলে যাচ্ছে। বিশেষ করে উন্নত দেশগুলোতে যখন তারা আশ্রয় প্রার্থী হয়েছে তখন সারা বিশ্বের নজরটা তখন সেদিকে চলে গেছে। বিশেষ করে এটা অনেক হাই প্রোফাইল ঘটনায় পরিণত হয়েছে এবং তখন বিশ্বকে নতুন করে চিন্তা করতেছে যেন এদের ব্যবস্থাপনা হোক বা রাজনৈতিক অবস্থাগুলো কিভাবে মোকাবেলা করা যায়, এমনকি নিরাপত্তার বিষয়গুলো কিভাবে মোকাবেলা করা যায়।
বাংলাদেশ এখন একক দেশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক দেশহীন এবং বাস্তুচ্যুত মানুষকে জায়গা দিয়েছে এবং তাদের ভরণ পোষণ সহ তাদের দিন যাপনের ব্যবস্থা করেছে। মিয়ানমারের কমপক্ষে 11 লাখ দেশহীন বাস্তুচ্যুত মানুষ এখন বাংলাদেশে। এতে বাংলাদেশকে কি ধরনের সংকটে পড়তে হয়েছে অর্থনৈতিক, পরিবেশগত এবং স্থানীয় পর্যায়ে?
বলা চলে 90-এর দশক থেকে 2013 বা 2014-15 পর্যন্ত প্রায় 2 থেকে 3 লাখ রোহিঙ্গা, বিশেষ করে মিয়ানমার থেকে যারা সেখানকার অবস্থার কারণে চলে আসতে হয়েছে, তারা ছিল। সে কারণে খুব বেশি চাপ কিন্তু বাংলাদেশের উপর পড়েনি। 2016 থেকে যে ক্রাইসিসটি শুরু হয়েছে, 2016-এর পরে এত বেশি সংখ্যক হয়েছে, এই 3 লাখই পরিণত হয়েছে 11 লাখে। তাতে করে একটি হচ্ছে যে আমরা যদি বলি যে জনসংখ্যার যে চাপ এবং সেটার কারণে বিভিন্ন সেবা ব্যবস্থাগুলো, স্বাস্থ্যখাত বলি, অন্যান্য যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সর্বক্ষেত্রে একটা বড় রকম চাপ পড়েছে, এটি একটি। জীবন ধারণের ক্ষেত্রে এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে একটা চাপ, এবং সেটার কারণে দেখা গেছে যে ওখানে যে ধরনের বিভিন্ন সম্পদ বা বিভিন্ন রকম দৈনন্দিন ব্যবহার্য জিনিস দরকার সেগুলোর দাম অনেক ঊর্ধ্বগতি হয়ে গিয়েছে, এটি একটি ব্যাপার। আরেকটা হচ্ছে যে নিরাপত্তার একটা শঙ্কা মানুষের মধ্যে তৈরি হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটেছে যে কারণে কোনোভাবে হয়তো নিজেদের মধ্যে দলাদলি মারামারির ঘটনা, রোহিঙ্গাদের মধ্যে, বাংলাদেশিদের সাথে রোহিঙ্গাদের মধ্যে কিছুটা একটা আস্থার যে জায়গাটি আগে ছিল সেটা কিছুটা খণ্ডন হয়েছে। তৃতীয় বলা যেতে পারে যে পরিবেশের ওপরে, বিশেষ করে যেহেতু ওই কক্সবাজার এলাকায় অনেকখানি এলাকায় ছিল রক্ষিত যে বন সম্পদ সেটি, এবং স্বাভাবিকভাবেই সেখানে মানুষের বসতি স্থাপন করতে হয়েছে বা করার সুযোগ দিতে হয়েছে, সেই কারণে দেখা গেছে যে আমাদের যে ওখানকার প্রাকৃতিক ভারসাম্য সেটা অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাতে করে শুধুমাত্র বনজ সম্পদ না, সেখানে মাটির নিচে যে আমাদের পানির সম্পদ রয়েছে, পানি বা গ্যাস, সার্বিকভাবে ওখানে যে কোনো খনিজ সম্পদ, সর্বক্ষেত্রেই ওই এলাকাটার উপর সেটা চাপ পড়েছে।
এবং স্থানীয় পর্যায়ে আরেকটি বিষয় যেটি হয়েছে, অর্থাৎ স্থানীয়রা এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে এবং রোহিঙ্গাদের সংখ্যা এখন বেশি হয়ে গেছে, এ কারণে স্থানীয় মানুষের মধ্যে, তো আপনি ওই এলাকায় কাজ করেছেন দীর্ঘদিন, আপনি একটু বলবেন যে আসলে কি ধরনের সংকট এখন স্থানীয়রা মোকাবেলা?
হ্যাঁ, স্থানীয়দের যেটা হয়েছে, একটা হলো যে সেখানে কাজের সুযোগ সুবিধা তাদের কমে গেছে, বিশেষ করে রোহিঙ্গারা থাকার কারণে তারা দৈনন্দিন যে কাজগুলো করেন, কায়িক শ্রমের কাজগুলো, সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে তারা অনেক কম খরচে করতে পারেন বা কম পয়সা নেন দৈনিক যে তারা পারিশ্রমিক নেন, এবং সেক্ষেত্রে বাংলাদেশিরা কাজের সুযোগ পাচ্ছেন না, সেটির একটি অভাব। আর এছাড়া যেটা হচ্ছে যে নিজেদের সম্পর্কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মানুষজন কিন্তু মনে করছেন যে তাদের যে সম্পদের উপরে যেই যেটুকু অধিকার বলা যায় বা যেটুকু সুযোগ ছিল, স্থানীয় সম্পদ, এখানকার সেবা ব্যবস্থা, সবকিছুর উপরেই মনে হচ্ছে যে ওখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মানবিক সহায়তার কারণে রোহিঙ্গাদের। কিন্তু হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছেলেমেয়েরা পড়াশোনা করছিলেন তারা অনেকেই কোনো না কোনো ভাবে এখানে এই মানবিক সহায়তার কাজের সাথে যুক্ত হয়ে পড়েছেন। শিক্ষা ব্যবস্থায় একটা চাপ পড়েছে, বিশেষ করে স্কুলের 9-10 কলেজের যে ছাত্রছাত্রীরা তাদেরকে নিয়মিত সেখানে তারা নেই এবং শিক্ষকরাও তাদেরকে ধরে রাখতে পারছেন না। শিক্ষকদেরও অনেক ক্ষেত্রে অন্যান্য কাজে এই মানবিক সহায়তার কাজে কাজ করতে হচ্ছে, সেটা একটা বড় রকম চাপ।
যে প্রতিবেদন IOM প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে এখন তারা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সর্বোচ্চ সংখ্যক শরণার্থীর বসবাস বলে বলা হচ্ছে। এই যে পরিস্থিতি, আপনি ওই এলাকায় কর্মরত ছিলেন এবং শরণার্থীদের নিয়েই কাজ করেছেন, আপনি কি বলবেন এ ব্যাপারে? যে এবং এই বিষয়টা তো একটা ভিন্ন মাত্রিক ঘটনা বিশ্বের যে কোনো স্থানের জন্যই আমরা
যুক্ত। হ্যাঁ, এটা ঠিক, এবং যে কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা তাদের যেসব বিশেষজ্ঞরা রয়েছেন বিশ্বে বিভিন্ন জায়গায় শরণার্থীদের সাথে কাজ করছেন, তারা তাদের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এসেছেন, তাদের অভিজ্ঞতা এখানে কাজে লাগানোর প্রয়োজন হয়েছে। তার বাংলাদেশে যে ঘটনাটি তারা প্রত্যক্ষ করছেন এটি কিন্তু বিশ্বে অন্য কোথাও তারা এভাবে দেখেনি। এই একটা বড় রকমের চ্যালেঞ্জ যে এতগুলো মানুষ যখন একই একটি ক্ষুদ্র এলাকার মধ্যে তাদের থাকতে হচ্ছে এবং পাশে খুব সাথেই তাদের স্থানীয় জনগণ রয়েছে যারা নিজেরাও বিভিন্নভাবে তাদের বিপন্ন পরিবেশের মধ্যে তাদের থাকতে হয় বা অর্থনৈতিক সমস্যায় তারা থাকেন, দরিদ্র জনগোষ্ঠীও থাকেন, কাজে এই অবস্থায় কি করে এরকম একটি শরণার্থীদের অবস্থা মোকাবেলা করা যায় সেটি কিন্তু অন্তত কিছুটা হলেও মোকাবেলা করার জায়গাগুলো তৈরি হয়েছে। যেমন বিশেষ করে 2016 বা 2017 সালের শেষের দিকে যে সংকট দেখা গিয়েছিল যে ব্যবস্থাপনা এবং চূড়ান্ত রকমের অব্যবস্থাপনার মধ্যে চলে যেতে হচ্ছিল, সরকারি বেসরকারি ব্যক্তি উদ্যোগে কে কিভাবে সহায়তা করছে, সেখানে নিরাপত্তা কিভাবে বিধান হচ্ছে, সেটি কিন্তু 2 বছরের মধ্যে কিছুটা একটা নিয়মতান্ত্রিক জায়গায় নিয়ে আসা গেছে, যদিও চ্যালেঞ্জ গুলো রয়ে গেছে,
বলছিলেন আসিফ মুনির। বিশ্লেষকগণ বলছেন অবিলম্বে রোহিঙ্গা সংকট সমাধান না হলে বাংলাদেশের উপরে এর অর্থনৈতিক পরিবেশ সহ বিভিন্ন ধরনের চাপ বাড়তে থাকবে, দেখা দেবে নিত্য নতুন সংকট। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজকাল বেশিরভাগ কিশোর কিশোরী সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করার সুযোগ পায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিশোর কিশোরীদের সুস্থ থাকার জন্য প্রতিদিন 1 ঘন্টার মাঝারি বা জোরালো মাপের শারীরিক ক্রিয়াকলাপ করার পরামর্শ দিচ্ছে। এ বিষয়ে আজকের স্বাস্থ্য এবং বিজ্ঞান পর্বে ভয়েস অব আমেরিকা সংবাদদাতা লিসা শ্লাইনের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
একটি নতুন প্রতিবেদনে দেখা গেছে যে বিশ্বের অধিকাংশ কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্ক মানুষেরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শরীরচর্চা করেন না। সারা বিশ্বজুড়ে 11 বছর থেকে 17 বছর বয়সী কিশোর কিশোরীরা যে কি অপর্যাপ্ত পরিমাণে শারীরিক চর্চা করে থাকে সেই তথ্য কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন থেকে প্রথমবারের মতো সবাই জানতে পেরেছে। এই গবেষণাটা করার জন্য প্রয়োজনীয় তথ্যগুলি 146টি দেশের প্রায় 16 লক্ষ কিশোর কিশোরীদের থেকে সংগ্রহ করা হয়েছিল এবং দেখা গেছে যে টঙ্গা, সামোয়া, আফগানিস্তান এবং জাম্বিয়া এই 4টি দেশ ছাড়া সব দেশেই মেয়েরা কিন্তু ছেলেদের চেয়ে কম সক্রিয় ছিল এই শরীরচর্চার ক্ষেত্রে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডে সবচেয়ে বড় লিঙ্গ ব্যবধান দেখা গেছে, অর্থাৎ সেখানে মেয়েদের শারীরিক অনুশীলনের মাত্রা ছিল ছেলেদের তুলনায় আরও 15% কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সুপারিশ করে দেয় যে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কিশোর কিশোরীদের প্রতিদিন প্রায় 1 ঘন্টার মতো সময় ধরে মাঝারি মাপের অথবা জোরালো শরীরচর্চা করা উচিত। রেজিনা গুথল্ড হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাতৃবিভাগ, নবজাতক শিশু এবং কৈশোর স্বাস্থ্য বিভাগের একজন বিজ্ঞানী এবং এই গবেষণা পত্রিকাটির শীর্ষ লেখক। তিনি বলেন, দিনে 60 মিনিটের মতো এই অনুশীলনগুলি করলে সব রকম সুফল পাওয়া যেতে পারে, তবে এগুলিকে 3টি 20 মিনিট দৈর্ঘ্যের কর্মসূচিতে ভাগ করে নিলে আরো ভালো হয়। রেজিনা গুথল্ড বলেন,
they get in better heart health, they have better respiratory fitness, they have better cognitive function too, easier
learning. এই শারীরিক অনুশীলনগুলি হার্টের অনেক উন্নতি করে এবং এর ফলে শ্বাসযন্ত্র অনেকটা স্বাভাবিক ক্রিয়াকর্ম করে থাকে। এই সব মানুষের জ্ঞানের উন্মেষ ভালোভাবে হয় এবং এরা সহজেই কিন্তু যে কোনো জিনিস শিখতেও সক্ষম হন। লোকজনদের সাথে এরা সহজেই ভালোভাবে মেলামেশা করতে পারে, অর্থাৎ এদের সামাজিক আচরণগুলো হয় অনেকটা উন্নত ধরনের। তিনি আরো বলেন, স্বভাবতই এই ধরনের কিশোর কিশোরীরা বেড়ে উঠতে উঠতে তাদের স্বভাবগুলো তাদের সঙ্গে থেকে যায় এবং এই শরীর চর্চা করার অভ্যেসটা কিন্তু তাদের একটা স্বভাবেই দাঁড়িয়ে যায়। এর ফলে প্রাপ্তবয়স্ক হলেও কিন্তু এই শরীর চর্চা থেকে তারা বিরত হয় না এবং যার ফলে তারা সুস্থ স্বাস্থ্যেরও অধিকারী হয়। গুথল বলেন, যে কোনো ধরনের শারীরিক কার্যকলাপ করাটা ভালো। উদাহরণস্বরূপ বলা যায়, স্কুলে হাঁটা বা বাইক চালানো, দলীয় কোনো খেলাধুলা করা, নৃত্য করা, সক্রিয়ভাবে ঘরোয়া কাজকর্ম করা এবং যে কোনো ধরনের শারীরিক শিক্ষা এবং খুব পরিকল্পিত অনুশীলনগুলি কিন্তু এর অন্তর্ভুক্ত হতে পারে। তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে সারা পৃথিবী জুড়ে 85% মেয়ে এবং 78% ছেলেরাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শরীরচর্চা করার প্রয়োজনীয়তাগুলোকে স্বীকার করে না। এই গবেষণা পত্রিকাটির সহলেখক লিন রাইলি এই শরীরচর্চার প্রতি নিষ্ক্রিয় মনোভাবের পিছনে কিছু কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন,
We have had this electronic revolution that seems to have changed adolescents' movement patterns. And encourages them to sit more, to be less active.
আমাদের জীবনে এই ডিজিটাল যুগে এমন কিছু কিছু বিপ্লব এসেছে যাতে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। যেমন এই সব কিশোর কিশোরীদের বাধ্য করা হয়েছে আরো বেশি করে গাড়ি চালাতে, কম হাঁটতে, সাধারণভাবে কম সক্রিয় হতে, এমনকি সক্রিয় খেলাগুলোর থেকে ডিজিটাল গেমেই তারা যেন বেশি ব্যস্ত থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানাচ্ছে, এই সব স্কুলগুলিতে শারীরিক শিক্ষা বিষয়টিকে উৎসাহ দেওয়া উচিত এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক এবং অপ্রতিযোগিতামূলক দুই ধরনের খেলাতেই সক্রিয় করে তোলা উচিত। তাছাড়াও বিভিন্ন নগর এবং সম্প্রদায়ের নেতাদের উচিত এমন সমস্ত রাস্তাঘাট তৈরি করে দেওয়া যেখানে নিরাপদে এবং স্বাধীনতায় চলাফেরা করা সম্ভব হবে, এমনকি দরকারে বাইক নিয়েও যাতায়াত করতে পারবে এরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে যে কিশোর কিশোরী তরুণ তরুণীদের জন্য পার্কগুলিতে নিরাপদ এবং বিনোদনমূলক খেলার জায়গা নকশা করে সেগুলিকে গড়ে তুলতে কিন্তু নগর পরিকল্পনারও এক বিরাট ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানের এ পর্যায়ে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
ওয়াশিংটনে সম্প্রতি USCIRF বা ইউনাইটেড স্টেটস কমিশন অব ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের শুনানিতে সংস্থাটির চেয়ারম্যান টনি পার্কিন্স বলেন, বিশ্বময়ে বর্ধিত হারে বিভিন্ন উপাসনার উপর সহিংস হামলা পবিত্র এবং শান্তিপূর্ণ এসব স্থানগুলিকে এখন অবিশ্বাস্যভাবে রক্তস্নাত স্থানে পরিণত করেছে। মিস্টার পার্কিন শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জার্মানি, মিশর, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, আফগানিস্তান ও নাইজেরিয়ার মতো দেশগুলিতে বিভিন্ন ধর্ম বিশ্বাসী জনগণের উপাসনালয়ে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতি আলোকপাত করছিলেন। তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র স্থান যেমন কবরস্থান, মনাস্ট্রি এবং কমিউনিটি সেন্টার ও তাদের কার্যকলাপকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
গ্রেভস্টোনস অফ জুইশ পিপল হ্যাভ বিন ডিফেসড উইথ সোয়াস্টিকাস. Buddhist educational centers have been bulldozed. Crosses have been torched. No faith is immune.
ইহুদিদের সমাধি স্তম্ভে স্বাস্তিকা এঁকে দেওয়া হয়েছে। বৌদ্ধদের শিক্ষালয়গুলিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ক্রসে আগুন দেওয়া হয়েছে এবং কোনো ধর্মবিশ্বাসীরা এর থেকে রেহাই পাননি। USCIRF এর ভাইস চেয়ারম্যান গেইল ম্যানচিন এছাড়াও ধর্মীয় সম্প্রদায়গুলিকে লক্ষ্য করে ভ্রান্ত ও প্রতারণামূলক কৌশল অবলম্বন সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছেন। যেমন এতে অন্তর্ভুক্ত রয়েছে ঘৃণ্যভাবে পবিত্র স্থানগুলির নজরদারি করা, সরকারি রেজিস্ট্রিকরণ থামিয়ে রাখা এবং অবৈধভাবে উপাসনাকে কবজা করা। তিনি বলেন তার কথায়, উদাহরণস্বরূপ এবছরের মে মাসে ইরানের গোয়েন্দা সদস্যরা তাবরিজে শতবর্ষ পুরনো অ্যাজেরিয়ান প্রেসবিটেরিয়ান চার্চের চাবি বদল করে সেখান থেকে ক্রস সরিয়ে নেয়। পরবর্তীতে সেই ক্রস চার্চে পুনঃস্থাপন করা হলেও সেখানে উপাসনা করার অনুমতি আর দেয়া হয়নি। ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক প্রোটেক্ট রিলিজিয়াস ফ্রিডম বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বজনীন আবেদনের কথা উল্লেখ করে বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ধর্মীয় পবিত্র স্থান ও পুরনো নিদর্শনগুলির রক্ষার্থে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত $2,50,00,000 অনুদানের কথা সেপ্টেম্বর মাসে জানিয়েছিলেন স্যাম ব্রাউনব্যাক।
We envision this new funding helping to rebuild areas that have been attacked and damaged by foes of religious freedom. We hope that these funds will also be used to help communities learn best practices to protecting people of faith as they worship.
আমরা মনে করি নতুন এই অর্থায়নে ধর্মীয় স্বাধীনতার শত্রুরা হামলা চালিয়ে যেসব পবিত্র স্থানের ধ্বংস সাধন করেছিল তা পুনরায় নির্মাণ বা পুনঃস্থাপন করা সম্ভব হবে। আমরা এটাও আশা করব যে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসীদের ধর্মীয় রীতিনীতি রক্ষার্থে কী করে সর্বোত্তম পন্থা গ্রহণ করা যায় এই অর্থায়নের ব্যবহারে বিভিন্ন সম্প্রদায়কে তা জানতে সমৃদ্ধ করা হবে। পরিশেষে রাষ্ট্রদূত ব্রাউনব্যাক বলেন, আমরা যদি সমন্বিত ও আরও নিবিড়ভাবে এই কাজটি করার সঠিক পথটি খুঁজে পাই তাহলে বিশ্বজোড়া বহু সমর্থন লাভ করব বলে আমরা আশাবাদী।
এবারে খেলার খবর। খেলার খবরে ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আমরা জানি যে দক্ষিণ এশীয় গেমস শুরু হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং আরও কয়েকটি শহরে এই গেমস অনুষ্ঠিত হচ্ছে। 10 দিন ধরে চলবে এই গেমস, সেখানে আজকে বড় কোনো খবর আছে?
হ্যাঁ, ঠিক তাই, ঘটা করে শুরু হলো দক্ষিণ এশিয়ান গেমস, দক্ষিণ এশীয় অলিম্পিক হিসেবে খ্যাত। এবার গেমস এর ত্রয়োদশ আসর এবং কাঠমান্ডু তৃতীয়বারের মতো এটা আয়োজন করছে। 84 সালে এই কাঠমান্ডু থেকে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার 7 দেশের এই ক্রীড়াযজ্ঞ। তারপর 94 এবং এবার নিয়ে 3 বার তারা আয়োজন করছে। বরাবরই ডোমিনেট করেছে ভারত। তারা এত বড়তে যারা অলিম্পিক, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস এর গোল্ড মেডেল জয় করে, তাদের জন্য দক্ষিণ এশীয় ক্রীড়ায় দাপট দেখানো মোটেই এই অসুবিধে কোনো কাজ নেই। এবং গত 12 বছরেই তারা পদক তালিকার শীর্ষে ছিল 100 গোল্ড মেডেল জয় করে। এবারও তারা ছোট বহর নিয়ে এসেছে, অনেকগুলি খেলায় তারা খেলছেন না। অন্যদিকে পাকিস্তান রয়েছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, সবাই কিন্তু যার যার দিক থেকে পদক জয়ের লক্ষ্যে নেমেছে। বাংলাদেশ তারা আর্চারিতে ভালো করে, তারা শুটিং এ ভালো করে, এবং এবারও কিন্তু তাদের আশা যে ফুটবল ক্রিকেটে তারা ভালো করবে। যেহেতু ফুটবলে ভারত নেই, পাকিস্তান নেই, ক্রিকেটেও ভারত পাকিস্তান নেই, বাংলাদেশ এশিয়ান গেমসে একমাত্র গোল্ড মেডেল জিতেছিল ক্রিকেট থেকে, বেইজিং এশিয়ান গেমসে ক্রিকেটে। এবারও কিন্তু তাদের আশা যে চ্যাম্পিয়ন্সে ক্রিকেট থেকে তারা সোনার পদক জিতবে। তাদের আজই তারা কাঠমান্ডুতে পৌঁছেছে এবং ঢাকা ছেড়ে যাওয়ার আগে দলে ক্যাপ্টেন নাজুল হোসেন শান্ত তিনি বেশ আত্মবিশ্বাস নিয়ে বলেছেন যে আমরা সোনার পদক জিততে চাই। দলের ম্যানেজার হাইউল বাশার তিনিও এমন একটা আভাস দিয়েছেন। মোদ্দা কথা, এই 10 দিন ক্রীড়াযজ্ঞ নিয়ে মেতে থাকবে কাঠমান্ডু, নেপালের বিভিন্ন শহর। কারণ কিছুদিন আগে ভয়াবহ ভূমিকম্পের পর যে নেপাল আবার মাথা তুলে দাঁড়িয়েছে, এটাই কিন্তু তার একটা প্রমাণ। এবং এই 10 দিনের মধ্যে এই সাব কন্টিনেন্টের ক্রীড়াবিদরা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়াই করবেন। আর যেমন ভারত পাকিস্তান অলরেডি ভলিবলের ফাইনালে চলে গেছে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে খেলতে হবে থার্ড পজিশন ম্যাচে। দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের এই লড়াইটা বেশ উপভোগ্য হবে, নো ডাউট, কারণ তারা এশিয়ান ভলিবলেও টপ টায়ারে খেলে থাকেন। এবং বিভিন্ন খেলাতেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। যেমন বাংলাদেশের আশা যে শুটিং এ তারা আর্চারিতে ভালো করবে।
বাংলাদেশ তাদের শিরোপা পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশ ফুটবল দল, তারা চাইছে যে তারা শিরোপা পুনরুদ্ধার করবে এই গেমসে। কিন্তু বাংলাদেশ দলের কোচ কিছুটা ক্ষুব্ধ যে তাদেরকে যেই সূচি দেওয়া হয়েছে দলের খেলার, তাতে তাদের
দুদিন ম্যাচ খেলতে হবে।
হ্যাঁ, সেটা নিয়ে তিনি বেশ ক্ষোভ প্রকাশ করেছেন।
খুব সংক্ষেপে।
ঠিক, কারণ নেপাল কিন্তু একটা সিক্রেট থেকে তারা একটা সুবিধা নিয়ে গেছেন, আর বাংলাদেশকে পরপর দুদিন খেলতে হবে। বাংলাদেশ এই 99 সালে কাঠমান্ডু থেকে কিন্তু চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণপদক জয় করেছিল, এবং 2010 তারা ঘরের মাঠে স্বর্ণপদক জয় করেছিল। এবার তারা বেশ জোরে সোরেই লেগেছে, যেহেতু ভারত নেই, টপ ফেভারিট ভারত খেলবে না, পাকিস্তান খেলবে না, তারপরেও এই সূচি নিয়ে বেশ অসন্তুষ্টি রয়েছে। কারণ ইন্টারন্যাশনাল ফুটবলে কোনো আসরে কিন্তু পরপর দুদিন খেলার নজির নেই অন্তত ফুটবলে, সেটা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও বেশ কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরে যেহেতু খেলা এখন কাল ভুটানের বিরুদ্ধে, বাংলাদেশ তাদের অভিযান শুরু করে, ভুটানও কিন্তু বলছে বাংলাদেশ এবারে টুর্নামেন্টের টপ ফেভারিট। দেখা যাক এখন মাঠের পারফরমেন্সের গেমিডের শিষ্যরা কতটা ভালো করতে পারেন।
ধন্যবাদ দিলু ভাই। দেখা যাক যে সাউথ এশিয়ান গেমসে শেষ পর্যন্ত বাংলাদেশ কটি পদক পায় এবং অন্যান্য দেশ কটি পদক পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ আহসানুল হক। রবিবার হংকং এর এক শপিং এলাকায় হাজার হাজার গণতন্ত্রকামী বিক্ষোভে নামলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে। এর আগে রোববার বিকেলে তারা আমেরিকান কনস্যুলেটে গিয়ে হংকং এর গণতন্ত্রপন্থীদের সমর্থন করে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক আইন প্রণয়নের জন্য এক দলিলে স্বাক্ষর করায় ধন্যবাদ জানান। কিছু অ্যাক্টিভিস্ট প্রেসিডেন্ট ট্রাম্প দয়া করে হংকং মুক্ত করুন লেখা ব্যানার বহন করেন। রবিবার সকালে প্রায় 200 জন বিক্ষোভকারী এডিনবারা স্কোয়ার থেকে সরকারি ভবন পর্যন্ত মিছিল করে কাঁদানে গ্যাস ব্যবহার মিছিল করে যাওয়ার সময় পুলিশ কাঁদানে গ্যাস দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে। গণতন্ত্রপন্থীরা চান হংকং এর নেতা ক্যারি ল্যাম পদত্যাগ করুক, কিন্তু তিনি তা করতে অস্বীকার করেন। মানুষের ওপর পুলিশ নির্যাতনের অভিযোগে স্বাধীন তদন্ত কমিশন খুলতেও অস্বীকার করেন ক্যারি ল্যাম। জুন মাসে হংকংয়ে বিক্ষোভ শুরু হয় এক্সট্রাডিশন বিল বা অপরাধমূলক সন্দেহভাজনদের চীনের মূল ভূখণ্ডে প্রত্যর্পণ করবার অনুমতি দেওয়ার বিলের বাতিল করবার দাবিতে। সেপ্টেম্বর মাসে বিলটি প্রত্যাহার করে নেয়, কিন্তু বিক্ষোভ চলতে থাকে অন্যান্য নানান দাবিতে। ভয়াবহ জলবায়ু সংকটের ভীতিকর প্রভাব রোধ করবার জন্যে, এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হবার অঙ্গীকার করতে প্রায় 200টি দেশের প্রতিনিধিরা মাদ্রিদে একত্রিত হয়েছেন জলবায়ু আলোচনার লক্ষ্যে। বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বহির্গমন নিয়ে আশঙ্কা রয়েছে বিশ্ব নেতাদের। জাতিসংঘ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অপর্যাপ্ত কর্মকাণ্ডের প্রভাব বাস্তব জীবনের উপর পড়ছে। জলবায়ু পরিবর্তন রোধ এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্বব্যাপী প্রতিবাদে নেমেছেন হাজার হাজার মানুষ। প্যারিস ভিত্তিক সংস্থা ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাইমেট চেঞ্জ প্রধান সাইমন বাকল বলেছেন জলবায়ু পরিবর্তন বাস্তবে পরিণত হচ্ছে, মানুষ আগে কল্পনা করেনি। তারা মনে করেছিল এর প্রভাব দীর্ঘ সময় পরে পড়বে, কিন্তু তা ঠিক নয়, প্রভাব এখনই পড়ছে। পরিবেশবাদীদের আশঙ্কা, স্কটিশ শহর গ্লাসগোতে পরিবেশবাদীরা আশা করছেন স্কটিশ শহর গ্লাসগোতে আগামী বছরের সম্মেলনে গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য সুনির্দিষ্ট দেশগুলোর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হবে প্যারিস জলবায়ু বৈঠকে। সম্মেলনের লক্ষ্যের মধ্যে রয়েছে সদস্য রাষ্ট্রগুলো একটি বৈশ্বিক কার্বন নিঃসরণ মানদণ্ড বিধিমালায় সম্মত করবেন, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে দরিদ্র দেশগুলোর জন্য বাৎসরিক অর্থায়ন $100 বিলিয়ন সহায়তা তহবিল করা হবে। 3 এবং 4 ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিতব্য নেটো বৈঠকের এক প্রস্তুতি বৈঠকে নেতারা বলেছেন নেটোর খরচ পুনর্বণ্টন এবং বাজেট যুক্তরাষ্ট্রের অবদান কাটছাট করতে তারা রাজি হয়েছেন। নেটোর বাজেট বছরে প্রায় $2.5 বিলিয়ন, যার বেশিরভাগই সদর দপ্তর পরিচালনার ব্যয়, কর্মীদের বেতন এবং অন্যান্য কাজে খরচ হয় এবং প্রতিরক্ষা বাজেটের চেয়ে তা আলাদা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়শই অভিযোগ তোলেন নেটো বাজেটের অসম বণ্টন নিয়ে। নেটোর 29টি সদস্য দেশের মধ্যে মাত্র 9টি দেশ বাজেটের প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা 2% ব্যয় করেন। নেটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বৃহস্পতিবার প্যারিসে বলেন নেটো বাজেটে আমেরিকার অবদান কম থাকবে এবং জার্মানি বেশি অর্থায়ন করবে। তার অর্থ হচ্ছে এখন থেকে আমেরিকা এবং জার্মানি সমপরিমাণ অর্থ দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুদিনের লন্ডন সফরে ব্রিটিশ নির্বাচন কিভাবে প্রভাবিত হবে তা নিয়ে ভাবছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক উপদেষ্টা উত্তর কোরিয়ার প্রতি মার্কিন নীতিতে হতাশা প্রকাশ করে বলেছেন পিয়ংইয়ং এর সঙ্গে মধ্যস্থতা করবার জন্য ওয়াশিংটন সিউলকে যথাযথ ক্ষমতা দেয়নি।
অধিবেশনের সময় প্রায় শেষ। আজকের অনুষ্ঠান প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন আইদিন উটকু, ফেসবুক লাইভ তত্ত্বাবধানে ছিলেন সাফিউল মাসুদ। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন এবং দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
ভয়েস অফ আমেরিকার